বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 6 ফেব্রুয়ারি, 23 মাঘ এবং ফার্সি 18 বাহমান। রেডিও তাহরীরের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন powerstudio.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহে টিকা দেয়া শুরু হচ্ছে ইরানে, জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। হুথিদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বিএনপির আন্দোলন দমনে আওয়ামী লীগের হুঁশিয়ারি, রিজভি বললেন হুমকি দিয়ে লাভ নেই। এবং ভারতে কৃষক আন্দোলনের মধ্যে এবার সংযম পালনের বার্তা দিল জাতিসংঘ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। চলতি সপ্তাহে ইরানে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হবে, তথ্য জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি আজ করোনা মোকাবেলা বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে বলেছেন, কারা আগে টিকা পাবেন তার একটি তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় তৈরি করেছে, ওই তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। রুহানি আরও বলেন, ভাইরাস থেকে রক্ষা পাওয়ার প্রথম পদক্ষেপ হল প্রতিরোধ, আমরা পারস্পরিক সহযোগিতায় করোনা মোকাবেলা করতে পারব। আরেকটি উপায় হল ভ্যাকসিন দেয়া। সাধারণ নিয়মে টিকা তৈরি হতে 1-2 বছর লাগে, কিন্তু যেহেতু করোনা ভাইরাসের মৃত্যু অনেক বেশি এবং এই ভাইরাস অসংখ্য সমস্যার জন্ম দিচ্ছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল 10 প্রভাত উপলক্ষেই টিকা দেওয়া শুরু হবে বলে জানান রুহানি। গত বৃহস্পতিবার রাশিয়া থেকে করোনার টিকা স্পুটনিক ভি ইরানে এসে পৌঁছেছে। মস্কোর সঙ্গে তেহরানের সংক্রান্ত যে চুক্তি করেছে তাতে ইরানেই যৌথভাবে টিকা তৈরির কথা বলা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল এক টুইটার পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা ইভস লা দ্রিয়া একথা বলেছেন। তিনি বলেন, আমরা একসাথে ইরানকে মোকাবেলা এবং পরমাণু ও নিরাপত্তার চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি শুধু বলেছেন, আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে আমরা ইরানের বিষয়টি নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে চেষ্টা করছে। এরই মধ্যে বাইডেন বলেছেন, ইরান যদি পূর্ণমাত্রায় সহযোগিতার পথে ফিরে আসে তাহলে আমেরিকাও পরমাণু সমঝোতায় ফিরে আসবে। তবে ইরান বারবার বলছে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আমেরিকা এবং ফিরে আসার জন্য তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এজন্য সবার আগে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেও তা থেকে সংগঠনটিকে মুক্তি দিয়েছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্তি দেওয়ার বিষয়ে এরই মধ্যে বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা হুথিদেরকে সন্ত্রাসী তালিকা থেকে মুক্তি দেবে। ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ মুহূর্তে হুথিদেরকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেন। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পরিষ্কার করেছেন যে আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসের তালিকা থেকে মুক্ত করা হবে। তিনি ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয়ের দেশ হিসেবে আখ্যা দেন। বাইডেন প্রশাসন এ বিষয়ে আগাগোড়া পর্যালোচনা করেছে। এ সম্পর্কে পররাষ্ট্র দপ্তর মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যে তারা আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্তি দিচ্ছে। সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এ কারণে ইয়েমেনের উপর অন্যায়ভাবে সৌদি আরব আগ্রাসন চালালেও তা থামানোর কোনো চেষ্টা করেননি ট্রাম্প। মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষ সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচির গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আজকের এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়ে সেনা অভ্যুত্থানকে সামরিক স্বৈরতন্ত্র বলে আখ্যা দেন এবং নির্বাচিত রাজনৈতিক নেতাদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীদের বেশিরভাগই সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে পোশাক পরেন। গত 8 নভেম্বরের জাতীয় নির্বাচনে লীগ ফর ডেমোক্রেসি দল ব্যাপকভাবে বিজয় লাভ করে, কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সেনাবাহিনী ওই নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার করে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গত সোমবার মিয়ানমারে সংঘটিত সামরিক অভ্যুত্থানের পর আজই দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। গতকালও ইয়াঙ্গুন শহরে শত শত মানুষের বিক্ষোভ হয় যাতে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকরা নেতৃত্ব দেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 31 মিটার ব্যান্ডে। একইভাবে এই মিটার ব্যান্ডেই শোনা যাচ্ছে সৌদি আরবেও। বিএনপির কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আওয়ামী লীগ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হুঙ্কার দিয়ে লাভ নেই, কেননা আওয়ামী লীগের জারি জুরি সব ফাঁস হয়ে যাচ্ছে। আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো। আজ শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি আবারও সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ সচেতন রয়েছেন। কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা কঠোর হাতে দমন করা হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি। বিএনপি ক্ষমতায় থাকতে বারবার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির তৃতীয় বার্ষিকী উপলক্ষে আগামী সোমবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দির 3 বছর পূর্ণ হবে 8 ফেব্রুয়ারি। দেশনেত্রীকে কারাবন্দি রাখার প্রতিবাদে ওই দিন ঢাকা মহানগর সহ দেশের সব জেলা এবং মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রতিবাদে রাজধানী সহ দেশের 6টি সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে 6 সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। জাতীয় সমাজতান্ত্রিক দল বা জেএসডি সভাপতি আশ্রম রব বলেছেন, কোনোরকম কূটনৈতিক যোগাযোগ ছাড়াই হাঙ্গেরিকে 5,000 ডোজ টিকা উপহারের ঘোষণা কোনো ক্রমে বাংলাদেশের দক্ষ কূটনীতির প্রতিফলন নয়। আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আশ্রম রব এসব কথা বলেন। তিনি বলেন, প্রকাশিত সংবাদে দেখা যায় হাঙ্গেরি টিকা চায়নি, কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন হাঙ্গেরি টিকা চেয়েছে। অদক্ষ কূটনীতির ফলে সৃষ্ট রাষ্ট্রীয় অসম্মান সরকারের আত্মতৃপ্তির বিষয় হতে পারে না। আমরা মনে করি এর সাথে আত্মমর্যাদা ও নৈতিকতার প্রশ্ন জড়িত। এই টিকা কূটনীতির আড়ালে অন্য কোনো বিষয় জড়িত কিনা সেটা সুস্পষ্ট হওয়া জরুরি। ভারতে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবার জাতিসংঘের পক্ষ থেকে সংযম পালনের বার্তা দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবার জাতিসংঘের পক্ষ থেকে সংযম পালনের বার্তা দেওয়া হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় জাতিসংঘের দপ্তরের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, চলমান কৃষক বিক্ষোভে আমরা সরকার এবং বিক্ষোভকারী দুপক্ষের কাছে সর্বোচ্চ পর্যায়ে সংযম পালনের আবেদন রাখছি। শুধু বাইরে নয়, অনলাইনেও শান্তিপূর্ণ জামায়াত এবং মত প্রকাশের অধিকার সুরক্ষিত থাকা উচিত। মানবাধিকারের কথা মাথায় রেখে ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বার করাই গুরুত্বপূর্ণ। ভারতে চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সম্প্রতি টুইট বার্তা দিয়েছিলেন পপ তারকা রিহানা, সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সেই আবহে এবার জাতিসংঘের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল মাতিন আজ শনিবার রেডিও তেহরানকে বলেন,
ভারতে বিশেষ করে উত্তর ভারত এবং পাঞ্জাবে দিল্লির কাছে যে বৃহৎ কৃষক আন্দোলন চলছে বহুদিন ধরে, এই কৃষক আন্দোলনের প্রতি যে বার্তা দিয়েছেন ইউনাইটেড নেশনস রাষ্ট্রপুঞ্জ, এই বার্তাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই বার্তা বিশ্ব সমাজে ভারতের চলমান কৃষক আন্দোলনকে যেমন একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, তার পাশাপাশি ভারত সরকারের যে কঠোর মনোভাব, যে অসহিষ্ণু মনোভাব কৃষক আন্দোলনের প্রতি, সেটাকেও নিশানা করেছে।
বলছিলেন অধ্যাপক আব্দুল মাতিন। দিল্লির সীমানায় যেখানে বিক্ষোভকারীদের ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে, সেখানকার বহু জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। বস্তুত অনলাইনে নিজের মত প্রকাশের দাবিকে মান্যতা দিয়ে গতকাল শুক্রবার বার্তা দিয়েছে জাতিসংঘও।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধের হুমকি দিয়েছে তালেবান। এই গোষ্ঠী ওয়াশিংটনকে হুমকি দিয়ে বলেছে, তাদের সঙ্গে মার্কিন সরকারের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধ এবং সংঘর্ষের ভয়ঙ্কর বিস্তার ঘটবে। তালেবান শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করে, যার শিরোনাম হচ্ছে, আগ্রাসী সেনাদের প্রত্যাহারের তারিখ নবায়ন করা হলে যা হবে। তালেবান সতর্ক করে দিয়ে আরও বলেছে, দোহা চুক্তি লঙ্ঘন করা হলে বড় আকারের যুদ্ধ শুরু হবে, যার সম্পূর্ণ দায় নিতে হবে মার্কিন প্রশাসনকে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের আফগান স্টাডি গ্রুপ এক প্রতিবেদনে প্রেসিডেন্ট জো বাইডেনকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেছে। তালেবানের সতর্কবার্তায় ওই প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করা হয়। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সহযোগিতা মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে, ফিলিস্তিনি উদ্বাস্তুদের সহযোগিতার জন্য জাতিসংঘের তহবিলে, যেখানে 2018 ও 2019 সালে যথাক্রমে 5,30,00,000 এবং 5,10,00,000 ডলার অর্থ দিয়েছে, সেখানে গত বছর মাত্র $10,00,000 দিয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলের ওই খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় আরব দেশ বাহরাইনে একইভাবে ফিলিস্তিনি উদ্বায়স্তুদের জন্য সহযোগিতা কমানো হয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি চ্যানেল টুয়েলভ। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কারণে দেশটি থেকে 3 ইউরোপীয় দেশের কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ওই 3 দেশ সুইডেন, পোল্যান্ড ও জার্মানির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ঘোষণা করে, সে দেশের সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে মস্কোয় অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণ করার অভিযোগে 3 ইউরোপীয় দেশের 3 কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল। এই সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC বলেছে, এই আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি যুদ্ধ অপরাধের তদন্ত ও বিচার করার অধিকার রাখে। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আবেদনের জবাবে এই ঘোষণা দিল আন্তর্জাতিক বিচারিক সংস্থাটি। ICC-র প্রধান প্রসিকিউটর ফোতু বিন সাউদা 2019 সালে বলেছিলেন, পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের বিষয়ে তদন্ত চালানোর বিষয়ে নানা যৌক্তিক ভিত্তি রয়েছে, তবে এই তদন্ত চালানোর এখতিয়ার ICC-র রয়েছে কিনা সে বিষয়ে এই বিচারিক সংস্থাকে আগে একটি রায় দিতে হবে। এখন ICC তার রায়ে বলেছে, ইসরায়েল ফিলিস্তিনের যেসব অঞ্চল 1967 সালে দখল করেছে, সেসব অঞ্চল যেমন পূর্ব বাইতুল মুকাদ্দাস সহ পশ্চিম তীর এবং গাজা, এই অঞ্চলগুলোতে ICC-র বিচার কার্যক্রম চালানোর অধিকার রাখে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষণা অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনে সব ধরনের ইসরায়েলি বসতি ও স্থাপনা নির্মাণ পুরোপুরি অবৈধ, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল এ বিষয়টিকে উপেক্ষা করে আসছে। আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করা হয় 2002 সালে। মানবতার বিরুদ্ধে অপরাধ জাতিগত নিধন বা গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধ বিষয়ে তদন্ত করা এ সংস্থার দায়িত্ব, কিন্তু ইসরায়েল এই সংস্থায় যোগ দেয়নি ও এ সংস্থাকে স্বীকৃতিও দেয়নি। এ অবস্থায় ICC-র ইসরায়েল বিরোধী রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, এ ঘোষণাটি আবারও প্রমাণ করল যে সংস্থাটি একটি রাজনৈতিক পক্ষ মাত্র। ইসরায়েলি নেতৃবৃন্দ এই আতঙ্কে রয়েছেন যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ অপরাধগুলো বিচারিক তদন্ত প্রক্রিয়ায় প্রমাণিত হবে এবং তাতে শীর্ষস্থানীয় ইসরায়েলি নেতারা গ্রেপ্তারের শিকারও হতে পারে। বিনা বিচারে ফিলিস্তিনিদের হত্যা ও বন্দি করা, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে দেয়া ও তাদের কৃষি জমি দখল করা, অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ এবং গাজার উপর অমানবিক অবরোধ, এসবই মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট ধরনের দৃষ্টান্ত যা ইসরায়েল যুগ যুগ ধরে চালিয়ে আসছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধান চাল, প্রধান খাদ্য চাল উৎপাদনের এ ভরা মৌসুমে বাজারে মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন সাধারণ ক্রেতা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের প্রধান খাদ্যশস্য চাল উৎপাদনের এই ভরা মৌসুমে বাজারে মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন সাধারণ ক্রেতা, আমদানি শুল্ক কমানোর পরেও অস্থির চালের বাজার।
বলতে চাচ্ছি এটা যে ব্যাপারটা কি ব্যবসায়ীরা মনে করে দামটা বেশি চাচ্ছে না এটা কি কোন সরকার বাড়াইছে?
প্রথমে শুনলাম এলজি হবে চালের দাম কমবে, এখন চাল কিনতে আসে দেখি চালের দাম আরো বেশি।
মনে করেন আগে নিয়ে গেলাম 42 হয়তো 41 নিয়ে গেছি, সেই চাল এখন মনে করেন 45-46 আছে।
এক সপ্তাহের ভিতরে 300-400 টাকা বেড়ে গেলে মানুষ কিনবে কি বিক্রি করবে কি?
আতপ চালে আজকে দুই দিনে বাড়ি গেছে 300 টাকা করে প্রতি বস্তায়।
সরকারি হিসেবে বাজারে মোটা চালের কেজি এখন 46-48 টাকা, অথচ গত বছরের এই সময়ে মোটা চাল প্রতি কেজি 32-36 টাকা দরে বিক্রি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমদানি শুল্ক কমিয়ে 15 ফেব্রুয়ারির মধ্যে প্রায় 10 লাখ টন চাল আমদানির জন্য 300 জন ব্যবসায়ীকে অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়, কিন্তু এ পর্যন্ত মাত্র 64,000 টন চাল দেশে এসে পৌঁছেছে। আর সরকারিভাবে 6 লাখ টন আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও এসেছে 46,000 টন মাত্র। এ অবস্থায় বৃহস্পতিবার কুষ্টিয়া, নওগাঁও, দিনাজপুর সহ দেশের প্রধান ধান চালের মোকাম এবং বাজারে পাইকারি পর্যায়ে চালের দাম আরেক দফা বেড়েছে। এবছরের শুরু থেকেই চালের দাম নিয়ন্ত্রণে সরকারি গুদামে মজুত এবং বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। সরকার শুল্ক কমানোর পরপরেই ভারত থেকে হিলি ও বেনাপোল বন্দর থেকে চাল আমদানি শুরু হয়। বলা হচ্ছিল এতে নিয়ন্ত্রণে আসবে বাজার, তবে ব্যবসায়ীরা বলছে ভারত থেকে মোটা চাল দেশে আনতে এখন 25% শুল্ক দিতে হচ্ছে, এতে দেশে প্রতি কেজি চালের দাম 42-43 টাকা করে পড়ছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ আমদানিকারকদের বেশিরভাগই মিল মালিক, যারা এতদিন চাল মজুত করে অস্থিরতা বাড়িয়েছিল বাজারে, ফলে তাদেরকে অনুমতি দেয় মিলছে না আমদানির সুফল।
80% মেন মালিক হলো যে এলসি যারা করছে তাদেরকে কোটা দিয়েছে, তো এরা বেশিরভাগ গুড়ি মারি দিয়ে যে চাউলগুলো আসতেছে এটা একটু সুবিধা মতো আসতেছে, ওরা ডাইরেক্ট তারা গুদামে ঢুকাবে।
চালের শুল্ক কমিয়েছে কিন্তু এই মিল মালিকদের কারসাজিটাকে বন্ধ করার জন্য, আবার এখন দেখা গেল তারাই কিন্তু চাল আমদানিটা করতেছে, তো সেই কারণে এখন তারা চাল আমদানি করলো কিন্তু এটা বাজারে আসতেছে না। আমরা প্রথম থেকে বলে আসছিলাম শুল্ক কমানোর পরও যদি চালের গুলো যদি বাজারে না আসে তাইলে কিন্তু প্রভাব পড়বে না।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক গবেষণা পরিচালক এস আসাদুজ্জামান বলেছেন, চালের দাম এখনো না কমায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে চাল ব্যবসায়ীরা এবং চাল কল মালিকেরা, আবার তাদেরকেই চাল আমদানির অনুমতি বেশি দেওয়া হয়েছে। তারা দ্রুত চাল আমদানি করলে দাম পড়ে যেতে পারে, এই কৌশলে তারা ধীরগতিতে আমদানি করছে কিনা তাও খতিয়ে দেখা উচিত।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর উপলক্ষে ধারাবাহিক বিশেষ আলোচনা।
আলোকোজ্জ্বল 10 প্রভাত।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। নিন ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর শীর্ষক বিশেষ ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সাম্রাজ্যবাদী শিবির ও তাদের অনুচর সরকারগুলো যে ইরানের ইসলামী বিপ্লবের বদনাম করার জন্য শিয়া মুসলিম মাজাহাবের সঙ্গে সুন্নি মুসলিম মাজাহাবের মত পার্থক্যকে অপব্যবহারের চেষ্টা করছে তা আমরা গত পর্বের আলোচনায় জেনেছি। এ প্রসঙ্গে আমরা গত পর্বে অধ্যাপক ডক্টর রাশিদ বেনাইস স্যার তুলে ধরা অকাট্য নানা যুক্তি ও কয়েকটি দৃষ্টান্ত সম্পর্কেও জেনেছি। অধ্যাপক ডক্টর রাশিদ বেনাইস স্যার একই প্রসঙ্গে আরও কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি বলেছেন, আরব সরকারগুলো চায়নি যে খোমেনি সেই অগ্রণী ভূমিকা পালন করুক যা করা উচিত ছিল আরব রাজা বাদশাহদের। তাদের কথা খোমেনি তো আরব ও ফিলিস্তিনিদের প্রতিবেশী নন। বৃহত্তম আরব দেশ মিশরের উচিত ছিল ফিলিস্তিনিদের সহযোগিতা করা। 7 লাখ আরব, সুন্নি ও প্রতিবেশী ফিলিস্তিনি শরণার্থীর জন্য কিছুই করেনি মিশর সরকার। তারা যদি সুন্নিদের প্রতি আন্তরিক হতো তাহলে অবশ্যই তাদের সাহায্য করত। তারা কি করেছে বসনিয়ার জন্যে? বসনিয়ায় 3.5 লাখ মুসলমান নিহত হয়েছে, আর তা ঘটেছে ইউরোপের মধ্যে ইউরোপীয়দের হাতে। অধ্যাপক ডক্টর রাশিদ বেনাইসা বলেন,
আমি বসনিয়ায় অনেকবার গিয়েছি। আমি ইজ্জত বেগোবিচের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম 3 বার। তিনি বলেছিলেন, ইরান না থাকলে বসনিয়ার অস্তিত্বই থাকত না। ইসলামী ইরানই বসনিয়ার 1,20,000 সেনাকে অর্থ ও প্রশিক্ষণ দিয়েছে। এসবই করেছে শিয়া খোমেনি ও শিয়া ইরান। কেন সুন্নিরা তাদের সাহায্য করেনি? বার্মা এখন কি ঘটছে? সৌদি সরকার এখন ইয়েমেনকে ধ্বংস করছে ও সেখানকার সন্ত্রাসী সহ সন্ত্রাসী নানা গোষ্ঠীকে অর্থ দিচ্ছে, অথচ সব আরব গোত্রের উৎসস্থল ইয়েমেন। সৌদি আরবের 2/3 জনগণই ইয়েমেনি। কিন্তু দেখুন, সৌদিরা কি করছে ইয়েমেনে? এটা কি রাসুলের সুন্নাত? তাই এই প্রতারণার বিষয়টি সবাইকে বুঝতে হবে। জনগণ এখন এসব বিষয়ে ক্রমেই বেশি সচেতন হয়ে উঠছে। পাশ্চাত্যের সেবাদাস আরব রাজা বাদশারা ও ইসরায়েল সিরিয়াকে ভয় পাচ্ছে, কারণ সিরিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, আর এটাই হচ্ছে সিরিয়ার একমাত্র অপরাধ। ইসরায়েল গাদ্দাফির সঙ্গেও একই ধরনের কাজ করেছে। গাদ্দাফি ফ্রান্স ও ব্রিটেনকে শত শত কোটি ডলার অর্থ দিয়েছেন নিজেকে রক্ষার জন্য, কিন্তু তিনি কেন ফিলিস্তিনিদের এত অর্থ দেননি?
কয়েক বছর আগে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর রাশিদ বেনাইসা আরও বলেন, 3-4 বছর আগে আমি ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি জানান, ইরানে সফরের আগে তিনি কাতারে এসেছিলেন। তাকে বলা হলো ইরানে যাবেন না। হানিয়া বললেন, আমি ইরানে যাচ্ছি অর্থ ও ক্ষেপণাস্ত্র আনতে। আমাকে তাহলে অর্থ ও ক্ষেপণাস্ত্র দিন, আমি তাহলে ইরানে যাব না। আসলে সত্যকে ঢেকে রাখা সব সময় সম্ভব নয়। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি মুরতাদ সালমান রুশদির বিরুদ্ধে ঐতিহাসিক মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়েও মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার সহায়ক ভূমিকা রেখেছেন। সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে ফ্রান্স, বাক স্বাধীনতার দোহাই দিয়ে মহানবীর অবমাননাকর পদক্ষেপ নেয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বিশ্ববাসীর কাছে প্রশ্ন করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্টের কথিত হত্যাযজ্ঞ বা জার্মান নাৎসিদের হাতে 60 লাখ ইহুদি নিধনের কল্পকাহিনী বা অতিরঞ্জনের বিষয়ে কেন পাশ্চাত্যে কথা বলা যায় না, এবং এ বিষয়ের সত্যতা চ্যালেঞ্জ সংক্রান্ত গবেষণা বা তদন্ত কেন নিষিদ্ধ? এ কেমন দ্বিমুখী বাক স্বাধীনতা?
ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি সমাজতান্ত্রিক মতাদর্শ ও শিবিরের পতন ঘটার ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং এই ভবিষ্যৎবাণীর 1 বছরের মধ্যে তা বাস্তব হয়ে দেখা দেয়। তিনি মিখাইল গর্বাচেপের কাছে ইসলামের দাওয়াত দিয়ে এবং এ ব্যাপারে তার গবেষক টিমকে পড়াশোনা করতে ইরানে আসার আমন্ত্রণ জানিয়ে মহানবীরই আরেকটি বড় সুন্নাত পালন করেন। ইরানের ইসলামী বিপ্লব কেবল মুসলমানদের জন্যই নয়, বঞ্চিত, শোষিত ও নির্যাতিত অমুসলিম জাতিগুলোর জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গ সম্প্রদায় ও আফ্রিকার জনগণের অনেকেই ইরানের ইসলামী বিপ্লবের আদর্শে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইরানে ইসলামী বিপ্লবের সাফল্যে উজ্জীবিত হয়ে দেশে দেশে জুলুম বিরোধী সংগ্রাম, বিশেষ করে ফিলিস্তিনে, কাশ্মীরে, মিশর, আলজেরিয়া, তিউনিশিয়া, ইয়েমেন, লেবানন ও ইরাকে ইসলামী জাগরণ ও মুক্তি সংগ্রাম জোরদার হয়ে ওঠে। অন্যদিকে সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের বিরুদ্ধে ভূমিকার কারণে ইরানের সঙ্গে কিউবা, ভেনিজুয়েলা ও ল্যাটিন আমেরিকার অনেক দেশের সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও সিরিয়ায় পশ্চিমাদের মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সন্ত্রাস দমনে প্রধান ও শীর্ষস্থানীয় ভূমিকা রেখে ইরানের ইসলামী নেতৃবৃন্দ এ অঞ্চলের জনগণের হৃদয়ে, বলতে গেলে সারা বিশ্বের শান্তিকামী ও ন্যায় বিচারকামী জনগণের হৃদয়ে অক্ষয় আসন করে নিয়েছেন। আর এই নেতৃবৃন্দের মধ্যে শহীদ কাসিম সোলাইমানি বিশ্বব্যাপী অনন্য বীরের মর্যাদা পেয়েছেন। একই কারণে ইসরায়েল বিরোধী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও জিহাদের নেতৃবৃন্দ বিশ্বের শান্তিকামী ও ন্যায় বিচারকামী জনগণের চোখের মণি হয়ে আছেন। অনেকটা একই ধারায় অগ্রসর হয়ে ব্যাপক সাফল্য পাচ্ছে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী পিএমইউ বা পপুলার মোবিলাইজেশন ইউনিট ও ইয়েমেনের আনসারুল্লাহ। উল্লেখ্য, বাগদাদ বিমানবন্দরের কাছে এক বছর আগে কাসিম সোলাইমানের সঙ্গেই শাহাদাত বরণের সৌভাগ্য অর্জন করেন পিএমইউ এর শীর্ষস্থানীয় কমান্ডার আবু মাহাদি মুহান্দিস।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পর বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলুজমা খামেনি সহ শীর্ষস্থানীয় নেতারা বলে আসছেন যে ইহুদিবাদ ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উত্তর নানা নৈরাজ্যময় ঘটনায় ও তার আগে অধিকারবাদীদের প্রতিবাদের নানা ঘটনায় এসব শক্তির পতনের পদধ্বনি শোনা গেছে। শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনা আপাতত শেষ করছি, একই বিষয়ে কথা হবে আগামী পর্বে।
সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আল জাজিরার বিরুদ্ধে মামলা করব বললেন পররাষ্ট্রমন্ত্রী দৈনিক প্রথম আলো। আল জাজিরার রিপোর্ট, সৌদি ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে নতুন অভিযোগ মানব জমিন। আল জাজিরা নিয়ে কথা বলে জেলে যেতে চাই না বললেন জাফরুল্লাহ, কালের কণ্ঠ। বিএনপি নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে কাদের, দৈনিক প্রথম আলো। উত্তরায় সেই পার্টির আয়োজক নেহা পাঁচ দিনের রিমান্ডে, দৈনিক ইত্তেফাক। মার্কিন কংগ্রেস থেকে মুসলিম বিদ্বেষী সেই নারী বহিষ্কার, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, দিল্লি উপকণ্ঠে 50,000 পুলিশ, চাক্কা জ্যাম ঘিরে হিংসা রুখতে সতর্ক কৃষকরাও, আনন্দবাজার পত্রিকা। ঘরে বাইরের বাজেট বিগড়ে দিয়েছে কেন্দ্র, টুইটে ফের মোদী সরকারকে আক্রমণ রাহুলের, সংবাদ প্রতিদিন। ভোট এসে গেছে, এখন আর আফসোস করে লাভ নেই, নাড্ডা, দৈনিক আজকাল। শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের সবচেয়ে বাজে অবস্থানের পঞ্চমে বাংলাদেশ। বাংলাদেশে যে উন্নয়নের কথা বলা হয় তার সাথে মোবাইল ইন্টারনেটের এই গতি সঙ্গতি আছে বলে কি আপনার মনে হয়?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতির যে প্রসঙ্গ আজকে বাংলাদেশের দৈনিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, এটি আজকে খবর হিসেবে ঠিকই আসলো, তবে আমরা প্রতিদিনের ভুক্তভোগী। প্রতিদিন আমরা কম গতির ইন্টারনেট ব্যবহার করছি, অথচ পয়সা ঠিকই অনেক বেশি দিচ্ছি। এবং আমরা যতদূর জানি যে বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমাদের গ্রাহকদেরকে অনেক বেশি পয়সা খরচ করতে হয়, কিন্তু আন্তর্জাতিক মানের কোনো সেবা আমরা পাচ্ছি না। বাংলাদেশ সরকার উন্নয়নের কথা অনেক বলছে, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত প্রযুক্তিগত উন্নয়ন অনেক বেশি না হবে এবং মোবাইলের বা ইন্টারনেটের গতি যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই উন্নয়ন খুব টেকসই হবে না এবং আসলে এ নিয়ে নানা প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। ইন্টারনেটের এই যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য মোবাইল কোম্পানিগুলো প্রথমত দায়ী এবং এটির দেখভাল করার কথা সরকারের, কিন্তু সরকারের পক্ষ থেকে কতটুকু দেখভাল করা হয় তা আমরা জানি না। আর মোবাইল কোম্পানিগুলো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে, গ্রাহকদেরকে একেবারে যেন তেনভাবে ব্যবহার করছে, একথা আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের উন্নয়নকে আরও গণমুখী করতে হলে এবং আরও অর্থবহ করে তুলতে হলে ইন্টারনেটের গতি বাড়ানোর কোনো বিকল্প নেই।
পরমাণু সমঝোতা ইস্যু নিয়ে ইউরোপীয়দের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই ইস্যুতে জো বাইডেন প্রশাসনের অবস্থানকে আপনি কিভাবে দেখছেন?
জি, ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আমেরিকা পরমাণু ইস্যুতে আলোচনা করেছেন। জো বাইডেন ক্ষমতা আসার পর তার যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন, তিনি এই পরমাণু সমঝোতা কিভাবে পুনরুজ্জীবিত করা যায় তা নিয়ে ইউরোপের তিন দেশের সঙ্গে আলোচনা করেছেন। এখানে একটি বিষয় আমি খুব সহজভাবে বুঝি, সেটি হচ্ছে যে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, তাকে এই সমঝোতা যদি পুনরুজ্জীবিত করতে হয় তাহলে তাকে এই সমঝোতায় ফিরে আসতে হবে। আর সমঝোতায় ফিরে আসতে গেলে প্রথম শর্ত বা পূর্ব শর্ত যা, তা হচ্ছে এই যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো প্রত্যাহার করতে হবে। কারণ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত আমেরিকা এই চুক্তিতে বা এই সমঝোতায় ফিরে আসতে পারে না। পরমাণু সমঝোতা সই হয়েছিল, এই পরমাণু সমঝোতার আওতায় ইরান তার পরমাণু কর্মসূচির কিছু লাগাম টেনে ধরবে, কিছু কিছু কর্মসূচি স্লো ডাউন করবে, আর বিনিময়ে তার উপর থেকে যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল সেগুলো উঠে যাবে। কিন্তু তা যদি না হয় তাহলে ইরানের জন্য বা কারোর জন্য এই পরমাণু সমঝোতা প্রকৃতপক্ষে অর্থবহ হয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সমঝোতায় যদি ফিরে আসতে হয় তাহলে অবশ্যই আমেরিকাকে সর্বপ্রথম ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এবং এই নিয়ে আমি মনে করি খুব বেশি কূটনৈতিক দৌড়ঝাঁপের প্রয়োজন নেই।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। কৃষক আন্দোলন নিয়ে নানামুখী খবর পরিবেশিত হয়েছে ভারতের বাংলা দৈনিকগুলোতে। দৈনিক আনন্দবাজার পত্রিকার কয়েকটি খবর এরকম, আজ দেশজুড়ে বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমস্ত জাতীয় ও রাজ্য সড়কে কৃষকদের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। তবে আজকের কর্মসূচি নিয়ে দিল্লি উপকণ্ঠে 50,000 পুলিশ মোতায়েন করা হয়েছিল চাক্কা জ্যাম ঘিরে হিংসা রুখতে। সতর্ক ছিলেন আন্দোলনকারী কৃষকরাও। দৈনিকটি আরও লিখেছে, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার পুনরাবৃত্তি হোক তা কোনো পক্ষই চায়নি, তবে শনিবার আন্দোলনকারী কৃষকদের দেশজোড়া চাক্কা জ্যাম কর্মসূচি ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল আন্দোলনকারী এবং দিল্লি পুলিশ দুই শিবিরেই। কৃষক আন্দোলনে মেরুকরণ ঘটাতে চাইছে কেন্দ্র, অভিযোগ জানিয়ে চিঠি 75 প্রাক্তন আমলার। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, নরেন্দ্র মোদী সরকারের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় সরব হলেন দেশের 75 জন প্রাক্তন শীর্ষস্থানীয় সরকারি আধিকারিক। পাশাপাশি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের প্রতি কেন্দ্র যে মনোভাব দেখাচ্ছে খোলা চিঠিতে তার কড়া সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত ওই আইএএস আইপিএস অফিসাররা। তাদের অভিযোগ, গোড়া থেকে আন্দোলনকারী কৃষকদের প্রতিপক্ষ ভেবে নিয়ে সংঘাতের পথে হেঁটেছে সরকার, অবিচার করা হচ্ছে কৃষকদের প্রতি। ঘরে বাইরের বাজেট বিগড়ে দিয়েছে কেন্দ্র, টুইটে ফের মোদী সরকারকে আক্রমণ রাহুলের। সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, করোনা পরিস্থিতি থেকে হঠাৎ লকডাউন, দেশের অর্থনীতি থেকে চীনা আগ্রাসন একের পর একই সুদে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। চলতি মাসের শুরুতেই সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম সেখানে আছে, আর এ নিয়েই ফের টুইটে কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। এর পাশাপাশি আন্দোলনরত কৃষকদের সমর্থনেও টুইট করেন তিনি। তিনি স্পষ্ট জানান, এই আইন দেশের কৃষক বা শ্রমিক ছাড়াও প্রত্যেক জনগণের জন্যই বিপজ্জনক। মীর জাফরদের জামানত বাজেয়াপ্ত হবে ভোটের আগে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের, সংবাদ প্রতিদিন ও আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে নানা টানাপোড়েনের পর দলবদল করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। শুভেন্দু দলবদলের পর এই প্রথমবার কাঁথির দইসাইয়ের মাঠে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। ওই সভা থেকে শুভেন্দুকে একাধিক ইস্যুতে খোঁচা দিলেন তিনি। মীর জাফর বলে আরও একবার কটাক্ষ করলেন, মেদিনীপুরের যে কোনো প্রান্তে ভোটে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিলেন অভিষেক। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকবেন।
এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকি শহরগুলো লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সম্পর্কে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে কি বক্তব্য দিয়েছিলেন তা নিয়ে কথা বলেছি। আজ আমরা ইরান ও ইরাকের মধ্যে পারস্য উপসাগর কেন্দ্রিক যুদ্ধ নিয়ে আরও আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যুদ্ধের ময়দানে পেরে না উঠে ইরাকি বাহিনী যুদ্ধকে বেসামরিক এলাকায় ছড়িয়ে দেয়। তারা ইরানের শহরগুলোর আবাসিক ঘর বাড়ির পাশাপাশি পারস্য উপসাগরে ইরানি তেল ট্যাঙ্কার ও তেল শোধনাগারগুলোর উপর হামলা চালাতে থাকে। ইরাকি শাসক সাদ্দাম ইরানের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তেল সম্পদের উপর হামলা চালানোর কৌশল বেছে নেয়। এ অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ যুদ্ধের বিষয়ে 540 নম্বর প্রস্তাব অনুমোদন করে। আগের প্রস্তাবগুলোর বিপরীতে এবারের প্রস্তাবে এই যুদ্ধ শুরুর প্রকৃত কারণ খুঁজে বের করার কথা বলা হয়। একই সঙ্গে ইরাকের নাম উল্লেখ না করে ইরানের বেসামরিক অবস্থানগুলোতে সাদ্দাম বাহিনীর হামলার নিন্দা জানানো হয়।
কিন্তু এই প্রস্তাবেও ইরানের দুটি প্রধান দাবি, অর্থাৎ যুদ্ধের আগ্রাসী পক্ষকে চিহ্নিত করা এবং তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার কথা উল্লেখ করা হয়নি। এর মাধ্যমে প্রকৃতপক্ষে প্রাচ্য ও পাশ্চাত্যে ইরাকের সাদ্দাম সরকারের মিত্র দেশগুলো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো সাদ্দামকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালায়, কারণ তাদের পূর্বাভাস অনুযায়ী ইরানের সাদ্দামের আগ্রাসন পরবর্তী পরিস্থিতি তাদের মতো করে অগ্রসর হচ্ছিল না এবং ইরানের পরিবর্তে সাদ্দামের অবস্থাই ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল।
ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ও সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদের প্রধান আয়াতুল্লাহ খামেনেই 1983 সালের 3 নভেম্বর শুক্রবারের জুমার নামাজের খুতবায় জাতিসংঘের 540 নম্বর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ইরাকের সাদ্দাম সরকারকে অবশ্যই ইরানে আগ্রাসন চালানোর জন্য দায়ী করতে হবে। এই প্রস্তাব পাশ হওয়ার পর সাদ্দাম বুঝতে পারে সে আন্তর্জাতিক অঙ্গনের মিত্রদের সহযোগিতায় এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বিদায় নিতে পারবে না, তাই সে এই যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে শুরু করে। প্রাচ্য ও পাশ্চাত্যের বড় শক্তিগুলোর পাশাপাশি পারস্য উপসাগরীয় আরব দেশগুলো সাদ্দামের পক্ষে থাকার কারণে তার পক্ষে যে কোনো সময় যে কোনো সমরাস্ত্র সংগ্রহ করা সহজ হয়ে দাঁড়ায়, কিন্তু ইরানের জন্য অনেক হালকা অস্ত্র সংগ্রহ করাও কঠিন হয়ে পড়ে।
ইরাকি বাহিনী এসব অস্ত্র দিয়ে ইরানের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে যায় এবং এদেশের নারী, শিশু ও বৃদ্ধ নির্বিশেষে শত শত বেসামরিক ব্যক্তিকে হতাহত করে। এ ধরনের হামলা এতটা তীব্রতর হয় যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার জবাব দিতে বাধ্য হয়। ইরান ইরাকের সামরিক অবস্থানের পাশাপাশি শিল্পাঞ্চল এবং পারস্য উপসাগরে ইরাকি তেল স্থাপনাগুলোতেও হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। এদিকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে দেয়া এক ভাষণে বলেন, আল্লাহ না করুন এ যুদ্ধ যেন আরেক বছর স্থায়ী না হয় এবং আগামী বছর যেন আমরা এ যুদ্ধের চতুর্থ বার্ষিকী পালন করতে বাধ্য না হই। আমরা এমন কিছু নেকড়ের নিয়ন্ত্রণে চলে এসেছি যারা যে কোনো কিছুর বিনিময়ে সাদ্দামকে ক্ষমতায় রাখতে চায়, কিন্তু যে ব্যক্তি তার নিজের দেশের পাশাপাশি ইরান ও ইসলামের প্রতি এত বড় বিশ্বাসঘাতকতা করেছে তাকে বেশিদিন ক্ষমতায় রাখা যায় না।
ইমাম আরও বলেন, আমাদের এখন কাজ হবে ইরানের মাটিতে সাদ্দামের হামলার ফলে যেসব অপরাধ হচ্ছে সেসব বিশ্বের সামনে তুলে ধরা। এর ফলে প্রথমত আগ্রাসী ইরাক সরকারের ভয়াবহ অপরাধযজ্ঞ বিশ্ববাসী জানতে পারবে, দ্বিতীয়ত যেসব শক্তি এই অপরাধী সরকারকে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে তাদের স্বরূপও উন্মোচিত হবে। আমরা এসব শক্তিকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, তোমরা যদি সাদ্দামকে এর চেয়ে বেশি সাহায্য করো তাহলে আমরা তোমাদের তেলের উৎস বন্ধ করে দেব, আর তোমরা যদি সাদ্দামকে এমন কোনো সাহায্য করো যা দিয়ে সে আমাদের অর্থনীতির উৎসে আঘাত হানে তাহলে তোমরা আর কোনো দিন তেল চোখে দেখবে না। আমি আশা করছি তেমনটি হবে না। সাদ্দামকে যেসব পরাশক্তি পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের মধ্যে ফ্রান্স অগ্রগামী থাকলেও আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে যে সরকার সে হচ্ছে আমেরিকা।
ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের এই সুস্পষ্ট অবস্থান ঘোষণার পর যুদ্ধের দ্বিতীয় ও তৃতীয় বছরে ইরান যেসব সফল অভিযান চালিয়েছিল সেগুলোর পুনরাবৃত্তি করার মতো কিছু পরিকল্পনা উত্থাপনের প্রয়োজন দেখা দেয়। তারা খোরামশার পুনরুদ্ধার হওয়ার পর সাদ্দাম যেভাবে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানো শুরু করে তাতে ইরানের পক্ষ থেকেও রণকৌশলে পরিবর্তন আনার প্রয়োজন দেখা দেয়। কিন্তু রণকৌশল পরিবর্তন করার ক্ষেত্রে ইরানের সামনে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। সফল অভিযান চালানোর মতো ভূখণ্ডের সীমাবদ্ধতা থাকায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এমন সব সীমান্ত এলাকা বাছাই করার কাজে মনোযোগী হয় যেখান থেকে অভিযান পরিচালনা করলে নিশ্চিত বিজয় আসবে।
অভিযানের জন্য এমন সব ভূখণ্ড বাছাই করতে হবে যেখানে ইরানি যোদ্ধারা অভিযান পরিচালনা করতে গিয়ে সর্বোচ্চ সুবিধা পায় এবং যুদ্ধ করার ব্যাপারে ইরাকি সেনাদের আগ্রহ কম থাকে। অবস্থায় জলমগ্ন ভূমিতে যুদ্ধ করার ক্ষেত্রে ইরাকি সেনাদের দুর্বলতার কথা বিবেচনা করে পরবর্তী অভিযানের জন্য ইরানের দক্ষিণাঞ্চলীয় হোর এলাকা বেছে নেওয়া হয়। এ এলাকার তিনটি গুণগত বৈশিষ্ট্যের কারণে IRGC এ সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথম কারণ ছিল জলমগ্ন এলাকায় যুদ্ধ করা এবং তাৎক্ষণিকভাবে নিজেদের সামলে নেওয়ার ক্ষেত্রে ইরাকিদের দুর্বলতা। ইরাকি সেনাদের শক্তিমত্তার জায়গাটি ছিল তাদের সাঁজোয়া বাহিনী, কিন্তু হোর ছিল এমন একটি এলাকা যেখানে এই বাহিনীর করার তেমন কিছুই ছিল না।
দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কারণে এই অঞ্চল বেছে নেওয়া হয় তা হচ্ছে অঞ্চলটি ইরানি যোদ্ধাদের সুপরিচিত ছিল এবং এরকম এলাকায় অভিযান চালানোর যথেষ্ট অভিজ্ঞতা তারা অর্জন করেছিল। তৃতীয়ত এবং গুরুত্বপূর্ণ কারণটি ছিল, ইরাকি সেনারা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে প্রাকৃতিক প্রতিবন্ধকতায় ভরা এমন একটি জলমগ্ন ভূখণ্ডকে ইরানি যোদ্ধারা অভিযানের জন্য বেছে নেবে। কাজেই আগ্রাসী ইরাকি বাহিনীকে হতচকিত করে দেওয়ার লক্ষ্যে হোর অঞ্চলটি বেছে নেওয়া হয়েছিল। এটি ছিল তুলনামূলক নিচু এলাকা এবং নতুন ও পুরনো কিছু নদীর চলার পথের এই ভূখণ্ডের বেশিরভাগ ছিল পানিতে ঢাকা। কাজেই এখানে যুদ্ধ করার মতো শক্তি ইরাকি বাহিনীর ছিল না। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা হোর অঞ্চলের অভিযান নিয়ে আরও আলোচনা করব।
সে আসরেও আপনাদের সঙ্গ পাব, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। চলতি সপ্তাহে টিকা দেওয়া শুরু হচ্ছে ইরানে, জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। হুথিদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বিএনপির আন্দোলন দমনে আওয়ামী লীগের হুঁশিয়ারি, রিজভী বলেছেন হুমকি দিয়ে লাভ নেই। এবং ভারতে কৃষক আন্দোলনের মধ্যেই এবার সংযম পালনের বার্তা দিল জাতিসংঘ। এবার আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই খোদা হাফেজ।